বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 29 সেপ্টেম্বর, 14 আশ্বিন এবং ফার্সি 7 মেহর। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শোনা যাবে শটওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন, তারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সুযোগে জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক বৈঠকে ইরানের অবস্থান তুলে ধরেছে দেশটির প্রতিনিধিরা, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর রয়েছে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক আয়োজন কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানাল ইরান। পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল তেহরান। বাংলাদেশের সরকারি অফিস আদালতের ভয়াবহ দুর্নীতির চিত্র তুলে ধরলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সময়সীমা বেঁধে দিলেন জগৎগুরু পরমহংস আচার্য। মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব বাতিল করে দেওয়ার আহ্বান। এবং আফগানিস্তানে 20 বছরের যুদ্ধে মার্কিন বাহিনীর কৌশলগত পরাজয়ের স্বীকারোক্তি দিলেন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর পেইমান জেবেলি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই আজ তাঁকে নিয়োগ দেন। ডক্টর জেবেলি গত কয়েক বছর ধরে আইআরআইবির বিশ্ব কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা এক বার্তায় ডক্টর জেবেলিকে উদ্দেশ্য করে বলেছেন, আইআরআইবির প্রধান হিসেবে আলী আসগারির মেয়াদ শেষ হয়, আপনাকে নিয়োগ দিচ্ছি। আলী আসগারি এই প্রতিষ্ঠান পরিচালনায় অক্লান্ত পরিশ্রম করেছেন। ধর্মীয় ও বিপ্লবী যোগ্যতা এবং এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর পরিচালনার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কারণে এই পদে নিয়োগ দেয়া হল। সর্বোচ্চ নেতা তাঁর বার্তায় বিদায়ী প্রধান আলী আসগারিকে প্রধান ধন্যবাদ জানান এবং ডক্টর জেবেলির জন্য সার্বিক সাফল্য কামনা করেন। সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতে রাভান্সি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে একথা বলেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাখতের আভান্সি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাতে লঙ্ঘিত না হয় সেজন্য ইসরায়েলকে বাধ্য করতে হবে। ইরানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতা নিয়ে আমেরিকার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে যেসব দেশ সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তাদের পক্ষে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শন নিয়ে মত প্রকাশের কোনো অধিকার নেই। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি মঙ্গলবার রাশিয়া সফরে গিয়ে মস্কো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে একথা জানান। তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম দেশ হয়, সেদেশের কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ করার জন্য তিনি মস্কো সফরে গেছেন। মোহাম্মদ ইসলামি মস্কো সফরে রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসেটমের চেয়ারম্যান অ্যালেক্সি লিখাচোভের সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার মোহাম্মদ ইসলামী মস্কোয় পৌঁছালে রোসেটমের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি উপস্থিত ছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সরকারি অফিসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে টিআইবি আজ জানিয়েছে, মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে 3.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সরকারি অফিসের স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ বুধবার যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন, আমরা একটি অফিস দেখেছি এখানে, সেখানে লেখা আছে আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। এ তথ্য কি সঠিক? এ কথা কি মানুষ বিশ্বাস করে? সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি হয় না কেউ বিশ্বাস করে? আমি করি না। তিনি আরো বলেন, গত সপ্তাহে আমি পিতা হিসাবে আমার ছেলের নামে একটি জমির দলিল করতে পাঠিয়েছিলাম। দুঃখজনক ঘটনা, সেখানে দুর্নীতির রেট দেওয়া আছে, দলিল করার জন্য দিতে হয়েছে। এক সপ্তাহ আগের কথা, আমি লজ্জায় কাউকে বলিনি। এদিকে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ জানিয়েছে, মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে 3.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই অর্থ যায় স্থানীয় রাজনৈতিক নেতা বা গভর্নিং বডির সদস্যদের পকেটে। আজ বুধবার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সুশাসনের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদনের নথিপত্র ভার্চুয়ালি প্রকাশ করে সংস্থাটি এমন তথ্য জানিয়েছে। টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, সরকার কর্তৃক সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগ দিতে নিয়ম বহির্ভূতভাবে 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত দিতে হয়।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরে দেশের সম্মানিত আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি কিছু আলেমকে বিভিন্নভাবে গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে বা অন্য কোনো স্থান থেকে নিয়ে যাবার সময় উদ্বেগ প্রকাশ করে হেফাজতে আমির আজ এক বিবৃতি প্রকাশ করেন। হেফাজতের আমির তার বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে এ সকল অগণতান্ত্রিক তৎপরতা জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করতে পারে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমনকি কোনো আত্মগোপনকারী শত্রুগোষ্ঠী ইসলাম ও দেশের বিরুদ্ধে সুযোগ নিতে পারে। ভারতে 6 বছর আগে উত্তরপ্রদেশের দাদ্রিতে মোহাম্মদ আখলাখ নামে এক ব্যক্তিকে হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছিল। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছিল। এর প্রতিবাদে মানুষজন বিক্ষোভে সামিল হয়েছিল, স্লোগান দিয়েছিল। ওই মামলায় 100 বারের বেশি শুনানি হয়েছে, কিন্তু ঘটনার 6 বছর পরেও মামলাটি সেশন আদালতে আটকে আছে। সমস্ত অভিযুক্ত জামিনে আছে। শুধু তাই নয়, এই মামলার সাক্ষ্য প্রমাণও শেষ হয়নি। ভারতে এ ধরনের অনেক মামলা আছে দীর্ঘদিন পরেও যেগুলোর নিষ্পত্তি হয়নি। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ। একই সঙ্গে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব বাতিল করে দেয়া। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিলেন জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ। একই সঙ্গে তিনি মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছেন। আগামী 2 অক্টোবরের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি না মানা হলে সরজু নদীর পানিতে সমাধি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পরমহংস আচার্য মহারাজ। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরমহংস আচার্য মহারাজের সম্পর্কে বলেন,
संविधान की रक्षा के लिए भारत को हिंदू राष्ट्र घोषित किया जाए और ईसाइयों और मुसलमानों की नेशनलिटी समाप्त की जाए और हमने इसके लिए समय निर्धारित किया है कि 2 अक्टूबर 2021 तक इस भारत को हिंदू राष्ट्र घोषित नहीं किया गया तो 2 अक्टूबर को दिन में 12 बजे सरजू जी में मैं जल समाधि ले लूंगा।
তিনি বলেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি যে রাষ্ট্রীয় একতা ও অখণ্ডতার জন্য সংবিধান রক্ষার্থে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক এবং খ্রিস্টান ও মুসলিমদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হোক। আমি এর জন্য সময়সীমা নির্ধারিত করেছি, আগামী 2 অক্টোবর 2021 মধ্যে যদি ভারতকে হিন্দু রাষ্ট্র না ঘোষণা করা হয় তাহলে 2 অক্টোবর বেলা 12টার সময় সরজু নদীতে জল সমাধি গ্রহণ করব। তার দাবি, ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত না হলে সংবিধান আদালত গণতন্ত্র মানবতা ভারতীয় সংস্কৃতি এসব সেভাবে ধ্বংস হয়ে যাবে যেভাবে একদা ভারতের অংশ থাকা পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে শেষ হয়ে গেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আমরা আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে কংগ্রেসে তলব করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানি করতে তাদেরকে তলব করা হয়। শুনানিতে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদেরকে নাস্তানাবুদ করেন কংগ্রেস সদস্যরা। সেনেটে আর্মড সার্ভিসেস কমিটির গতকালের শুনানিতে মার্ক মিলি পরিষ্কার করে বলেন, আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা, এছাড়া একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হল আফগান সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে মার্কিন বাহিনীর উপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। এদিকে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যে কোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি মঙ্গলবার ফ্রান্স 24 নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে, কিন্তু গত বছরের সংঘর্ষ নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে। আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দুদেশের মধ্যে এ ধরনের আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানসে সিরিয়া বিষয়ক বৈঠকে বলেছেন, ওই দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গত অনেক বছর ধরে সিরিয়া সরকার মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। চাপিয়ে দেওয়া এই যুদ্ধে এ পর্যন্ত সিরিয়ার হাজার হাজার নিরীহ মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ দেশের ভেতরে ও বাইরে শরণার্থী জীবনযাপন করছে। পরিকল্পিত এই যুদ্ধের অংশ হিসেবে দখলদার ইসরায়েলও একের পর এক হামলা চালিয়ে সিরিয়ার সংকটকে আরও জটিল করে তুলেছে। কিন্তু সিরিয়া সংকটের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গড়িমসি ও অবহেলার কারণে একদিকে এই সংকট যেমন তীব্রতর হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে সিরিয়ায় অস্থিতিশীলতা বজায় রয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানসি সিরিয়া বিষয়ক বৈঠকে বলেছেন, ওই দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। ইরানের প্রতিনিধি এ বৈঠকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত লড়াই এবং সিরিয়ার ঐক্য ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য জাতিসংঘের অব্যাহত সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করেন। বাস্তবতা হচ্ছে, সিরিয়ায় দখলদার শক্তির উপস্থিতি ও সন্ত্রাসীদের তৎপরতার কারণে একদিকে সিরিয়ার নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা, অন্যদিকে সমগ্র পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তা আজ বিরাট হুমকির সম্মুখীন। ইরানের রাজনৈতিক বিশ্লেষক হাসান বিকি বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন একতরফা পদক্ষেপের কারণে সিরিয়ায় গভীর সংকট তৈরি হয়েছে এবং বর্তমানে সিরিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র দায়েশ বা আইএস সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাকামী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অন্যান্য সহযোগিতা দিয়ে এবং জাতিসংঘের অনুমতি না নিয়ে বেআইনিভাবে তথাকথিত সন্ত্রাসবিরোধী জোট গঠন করে সিরিয়াকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। সিরিয়াকে দুর্বল করার মাধ্যমে মূলত তারা পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার মিশন নিয়ে কাজ করছে। অন্যদিকে দখলদার ইসরায়েলও সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং তারা সিরিয়ার সংকটকে তীব্রতর করে তুলেছে। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার সংকটকে দীর্ঘায়িত করার মূল উদ্দেশ্য হচ্ছে এ অঞ্চলের রাজনৈতিক ও ভৌগোলিক পরিস্থিতিকে ইসরায়েলের অনুকূলে আনা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আস্থা ব্যক্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আস্থা ব্যক্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই,
আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলন কি এবং কত প্রকার সেটা আওয়ামী লীগের চেয়ে বেশি বিএনপি জানে। আওয়ামী লীগ শেখ হাসিনা নেতৃত্বে আন্দোলন করে আজকে টানা 13 বছর ক্ষমতা। ইনশাআল্লাহ শেখ হাসিনার সততার জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য, দেশের মানুষের অপরিসীম আস্থার কারণে ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের ভালো লোকদেরকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও সরকারের পদত্যাগ দাবি করে বলেছেন, গণরোষ থেকে বাঁচতে হলে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।
পদত্যাগ করেন, আপনারা যে অপরাধ করেছেন সংবিধানকে লঙ্ঘন করে, জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাত্রে ভোট নিয়ে গিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করেছেন সেখান থেকে রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ঢাকা দক্ষিণ মহানগরের আয়োজিত করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দলকে সুসংগঠিত করা হচ্ছে, দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, আর সেজন্যই অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের হৃৎকম্পন শুরু হয়েছে, তাই তারা মরিয়া হয়ে বিএনপির উপরে চড়াও হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আক্রমণ, পুলিশি হয়রানি, তল্লাশি চালানো হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নির্মিত অতি জরুরি অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। থাইরয়েড স্বাস্থ্য সমস্যা এখন বাংলাদেশের মানুষের বলা চলে অনেকটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই এ বিষয়টি নিয়ে মানুষকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। এ বিষয়ে রেডিও তেহরানকে চিঠি লিখেছেন আমাদের বেশ কয়েকজন শ্রোতা এবং এ বিষয়ে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আজ আমরা থাইরয়েড নিয়ে কথা বলবো, আর এ বিষয়ে কথা বলবেন তেহরানে গবেষণারত বাংলাদেশের চিকিৎসক ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু। তিনি তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে পিএইচডি গবেষণা করছেন এবং তিনি পুষ্টিবিদ ও ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট। তো ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে এবং রেডিও তেহরানকে।
ডক্টর হেদায়েতুল্লাহ সাজু, আপনার কাছে আমরা আলোচনার শুরুতেই জানতে চাইব, থাইরয়েড আসলে কি?
থাইরয়েড আসলে আমাদের কাছে অনেক রোগী আসেন, বলেন যে আমার থাইরয়েডের সমস্যা, আমার হরমোনের সমস্যা। আসলে থাইরয়েড হচ্ছে একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে একটি গ্রন্থি। আমাদের মানব দেহের অনেকগুলো গ্রন্থি আছে যেগুলো শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, এবং সেই হরমোন গুলো শরীরে, সোজা কথা, একদম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শরীরে যে হরমোন গুলো নিঃসৃত হয় এবং শরীরকে নিয়ন্ত্রণ করে, শরীরকে সুস্থ রাখে, অসুস্থ হয়, এই সবকিছুকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন গ্রন্থি। এই বিভিন্ন গ্রন্থির মতো একটি গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ঠিক শ্বাসনালীর সামনে একটি প্রজাপতি নেয়, প্রজাপতি যেরকম দুদিকে দুটা ডানা আছে, মাঝখানে একটা চিকন অংশ, এরকম দেখতে একটি গ্রন্থি, যেই গ্রন্থিটা দুইটা বিশেষ হরমোন নিঃসরণ করে, একটা হচ্ছে থাইরক্সিন যাকে T4 বলা হয়, থাইরোথাইরোনিন যাকে T3 বলা হয়। এই দুইটা হরমোন এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এই হরমোনের তারতম্য ফলে আমাদের সুস্থ থাকা অসুস্থ থাকা অনেকটাই নির্ভর করে। এই হরমোনগুলো শরীরের পা থেকে মাথা পর্যন্ত রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পরিভ্রমণ করে।
ডাক্তার সাজু, আপনি থাইরয়েড কি সে সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে পরিষ্কার একটা ধারণা দিলেন, এবারে আপনি যদি স্পষ্ট করে একটু বলেন যে থাইরয়েড সমস্যাটা কেন হয়।
চমৎকার একটা প্রশ্ন করেছেন যে যেই সমস্যাটা হচ্ছে সেটা কেন হচ্ছে। আসলে এই সমস্যাটা হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন জন্মগতভাবে যদি বাচ্চার থাইরয়েড গ্রন্থি না হয়, অথবা ভুলভাবে তৈরি হয়, অথবা ঠিক মতো বৃদ্ধি না পায়, অথবা তৈরি হলেও ঠিক মতো কাজ করে না, তাহলে কিন্তু থাইরয়েড হরমোন তৈরি হবে না। আবার যদি আয়োডিনের অভাব হয়, আবার যদি আপনার শরীরের বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন ওষুধ সেবনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আবার জেনেটিক কারণে বংশগত কারণেও এই হরমোন জনিত প্রবলেম বা এই থাইরয়েডের প্রবলেমটা হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা থাইরয়েড নিয়ে আলোচনা শুনছেন, ক্ষণিক বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
জি ডক্টর হিদায়তুল্লাহ সাজু, আপনি থাইরয়েড কেন হয় সমস্যাটা সে সম্পর্কে বললেন, বেশ কিছু কারণও আপনি স্পষ্ট করে বললেন, তো আপনি গলগণ্ডের একটা কথা বলেছেন, এই গলগণ্ড কি থাইরয়েড?
আমি প্রথমেই বলেছিলাম যে থাইরয়েডের তারতম্যের কারণে, থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে, অর্থাৎ কম বেশি হওয়ার কারণে অনেকগুলো রোগ হয়। অনেকগুলো রোগের মধ্যে গয়টার একটি, যেমন অনেকগুলো রোগ যদি আমি সংক্ষেপে বলি, যেমন হাইপোথাইরয়েডিজম, যদি হরমোন কমে যায় তাহলে হাইপোথাইরয়েডিজম, যদি বেড়ে যায় তাহলে হাইপারথাইরয়েডিজম, আবার এরই একটা প্রবলেম হচ্ছে গয়টার, যদি কোনো কারণে হরমোন ঠিক মতো তৈরি হচ্ছে না তখন, বা আয়োডিনের অভাব হচ্ছে, গয়টারটা হচ্ছে মূলত আয়োডিনের অভাব যদি হয়, আপনার হরমোন তো তৈরি করতে হবে শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য, এই জন্য এই গলনালীতে এই জায়গায় একটু ফুলে যায়, অর্থাৎ তাই বেশি প্রেশার দিয়ে বেশি কাজ করতে হবে, বেশি হরমোন উৎপাদন করতে হবে, আয়োডিন পাচ্ছে না, সেই কারণে এই গলনালীতে গয়টার হয়। এরকম নোডিউল আছে, থাইরয়েড ক্যান্সার আছে, গ্রেভস ডিজিজ আছে, এরকম অনেকগুলো রোগ এই থাইরয়েডের কারণে হয়।
আমরা এবারে ডাক্তার সাজু আপনার কাছে জানতে চাইব, কিভাবে বোঝা যাবে থাইরয়েডের সমস্যা হয়েছে, অর্থাৎ লক্ষণগুলো কি?
চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আসলে অনেক ক্ষেত্রেই থাইরয়েডের প্রবলেম হলে আমরা বুঝতে পারি না, বিশেষ করে সাধারণ মানুষে বুঝতে খুবই কষ্টকর, কারণ তাদের দীর্ঘদিন যাবৎ হয়তো এই থাইরয়েড রোগ নিয়ে ভুগছেন, অথচ লক্ষণগুলো না বুঝতে পারার কারণে তারা ডক্টরের কাছে আসে না, যদি না সেটা তার জীবনকে, জীবন চলার পথকে কোনোভাবে ব্যাহত করে। তারপরেও কিছু লক্ষণ স্পষ্টত বোঝা যায়, সাধারণ মানুষের বোঝার জন্য আমি বলবো, আমাদের এই থাইরয়েড জনিত প্রবলেমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রবলেম হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে আমি আগেই বলেছি, যদি হাইপোথাইরয়েডিজম যদি কমে যায়, তো যদি কোনো কারণে হাইপোথাইরয়েডিজম দেখা যায় তাহলে সেই মানুষটি খুব ক্লান্তি অনুভব করবে, অবসাদ অনুভব করবে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না, কোষ্ঠকাঠিন্য হতে পারে, এবং অল্পতেই গরমের মধ্যে আপনার গরম লাগছে কিন্তু আপনার পাশেরই সেই হাইপোথাইরয়েডিজম যারা আছে উনি শীতশীত বোধ করবেন, পেশি জয়েন্টে ব্যথা বোধ করবেন, বিষণ্ণ ভাব থাকবে। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের ঋতুস্রাবের সমস্যা হবে, পালসেট কমে যেতে পারে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যদি কোনো কারণে হরমোনের লেভেলটা কমে যায়। আবার যদি বেড়ে যায় হাইপারথাইরয়েডিজম তাহলে কি হতে পারে? হাইপারথাইরয়েডিজম হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়, যেমন অতিরিক্ত ঘাম হওয়া, গরম একদম সহ্য করতে না পারা, তারপরে খুব দুশ্চিন্তা, উদ্বেগ বেড়ে যাওয়া, অস্থির অনুভব করা, ওজন কমে যাওয়া, তারপরে শরীরে পালসেট কমে যেতে পারে, চুল পাতলা হয়ে, চুল পরে পড়ার সমস্যা হতে পারে, ত্বক পাতলা হয়ে যেতে পারে, ঠিক হজমেও সমস্যা হতে পারে, এরকম কিছু সমস্যা দেখা দিতে পারে। আর আপনি এর আগে গয়টার সম্পর্কে প্রশ্ন করেছিলেন, গয়টারে যেমন একটু গলা ফোলা দেখা দিতে পারে, তারপরে নোডিউল হলে যেমন আপনার এই থাইরয়েড গ্রন্থিতে টিউমার, এটা হলে তো তার অনেকগুলো সমস্যা হয়, ধীরে ধীরে ক্যান্সারের দিকেও মুভ করে। এই কয়েকটি লক্ষণ থেকে বুঝতে পারছেন, তবে আরো অনেক লক্ষণ হয়, অনেকগুলো প্রবলেম হয় একজন মানুষ। আমি প্রথমেই বলেছি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরমোনগুলো বিভিন্নভাবে মানুষের শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ন্ত্রণ করে।
শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ থাইরয়েড নিয়ে আলোচনা শুনছিলেন, আর আমাদের সাথে আলোচনায় ছিলেন তেহরানে গবেষণারত ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু। ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা আগামী অনুষ্ঠানেও এ বিষয় নিয়ে কথা বলব, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে রাখছি, আপনারা স্বাস্থ্য সচেতন হবেন, করোনা মহামারীকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পুষ্টিকর খাবার খাবেন, বিশুদ্ধ পানি পান করবেন এবং ব্যায়াম করবেন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 29 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে সম্মতি দিল আমিরাত, দৈনিক প্রথম আলো। বৃদ্ধকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটালেন ইউপি চেয়ারম্যান, দৈনিক মানবজমিন। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলেছেন কাদের, দৈনিক যুগান্তর। পৃথিবীতে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না বলেছেন ফখরুল, দৈনিক সমকাল। সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে মামলা, দৈনিক কালের কণ্ঠ। রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে ইসি গঠন করা উচিত, বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, প্রধানমন্ত্রী বাঙালিদের ওপর ভরসা করছেন না, দিল্লি ফেরত বাবুল সুপ্রিয়ের নিশানায় মোদি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি, ফের গৃহবন্দী হয়ে কেন্দ্রকে তোপ মেহবুবা মুফতির, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং রাত পোহালেই ভবানীপুরে উপনির্বাচন, আটো সাটো নিরাপত্তা এলাকায় তল্লাশি, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 29 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আজ বুধবার দুপুরে ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে দেয়া এক চিঠিতে এই সম্মতির কথা জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে চিঠিটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ঢাকার দূতাবাস জানাচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটিপিসিআর ল্যাবগুলোর পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত সমালোচিত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন মুফতি কাজী ইব্রাহিম। সম্প্রতি করোনা ভাইরাসের টিকা নিয়ে তার বক্তব্য ভাইরাল হয়। মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউব সহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে একথা বলেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে।
দৈনিক সমকাল এক খবরে লিখেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীতে কোনো স্বৈরশাসক, একনায়ক ফ্যাসিস্ট শাসক টিকে থাকতে পারেনি, জনতার উত্তাল রোষের মধ্যে তাদের পরাজয় বরণ করতে হয়েছে, তখন আর তাদের খুঁজে পাওয়া যায়নি, এই আওয়ামী লীগ সরকারও টিকে থাকতে পারবে না, তাদের খুঁজে পাওয়া যাবে না, তাই আমি সরকারকে বলবো এখনো সময় আছে, দেয়ালের লিখনীগুলো পড়ুন, মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন, আপনাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করুন। বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দৈনিক মানবজমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, হালুয়াঘাট উপজেলায় দুলাল মিয়া নামে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটানোর অভিযোগ উঠেছে গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। সোমবার বিকেলে নির্যাতনের শিকার হন তেঁতুলিয়া গ্রামের দুলাল মিয়া। এ বিষয়ে রাতে দুলাল মিয়া বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা হালুয়াঘাট থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুলালকে নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। গ্রাম পুলিশের সহায়তায় তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক খবর, রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত এবং সেটা আমি সমর্থন করি। পরবর্তী নির্বাচন কমিশন যেন সবার সমর্থনযোগ্য কমিশন হয়।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের উপর ভরসা করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এমন মন্তব্য করেছেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। গত 7 বছর তিনি বিজেপিতে ছিলেন, সেই উপলব্ধির কথা শুনিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। 2014 সালের লোকসভা নির্বাচনের প্রচারে আসানসোল গিয়ে বাবুলকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন মোদি। বলেছিলেন, মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে। সেই বাবুলের গলায় প্রধানমন্ত্রী সম্পর্কে এহেন ক্ষোভের সুর ইতিপূর্বে কবে শোনা গিয়েছে তা স্মরণ করতে পারছেন না অনেকেই।
দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, রাত পোহালেই ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন, জানিয়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। ভোটকেন্দ্রের 100 মিটারের মধ্যে যাতে কোনো নিরাপত্তারক্ষীর হাতেও অস্ত্র না থাকে তা নিয়ে পুলিশকে নির্দেশ দিল লালবাজার। পুলিশ কমিশনারের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে 5 জনের বেশি কেউ জমায়েত হতে পারবে না। এছাড়াও এলাকার বিভিন্ন হোটেল এবং এবং গেস্ট হাউসে বহিরাগতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বন্দি দশা যেন কিছুতে কাটছে না কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির। তিনি দাবি করলেন, ফের তাঁকে গৃহবন্দী করেছে কাশ্মীর প্রশাসন। টুইটারে নিজেই এই অভিযোগ করেছেন মুফতি। বুধবার টুইটারে এক পোস্ট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি এই দাবি করেন। তিনি লেখেন, আজ আমাকে ফের গৃহবন্দী করা হয়েছে। ট্রলে একটি গ্রামে সেনার অত্যাচারের খবর পেয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি। সেই সঙ্গে তিনি কটাক্ষ করেন, এখানে পরিদর্শনকারীরা এলে এই ছবি তাদের দেখানো উচিত ভারত সরকারের পিকনিক ট্যুর না দেখিয়ে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা আহকাফের আলোচনা শেষ করেছি, কাজে আজ আমরা এটির পরবর্তী সূরা মুহাম্মাদের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। প্রথমেই এই সূরার এক থেকে তিন নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি আদাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم
যারা কুফরি করেছে এবং অন্যকে আল্লাহর পথ থেকে নিবৃত করেছে, আল্লাহ তাদের আমল সমূহ ব্যর্থ করে দিয়েছেন। আর যারা ইমান এনেছে, সৎ কাজ করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে ইমান এনেছে, আর তাই তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, আল্লাহ তাদের মন্দ কাজগুলো ঢেকে দিয়েছেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিয়েছেন। এটা এজন্যে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করেছে, এবং যারা ইমান এনেছে তারা তাদের রবের প্রেরিত সত্যের অনুসরণ করেছে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের অবস্থার দৃষ্টান্ত বর্ণনা করেন।
কাফির ও মুশরিক অধিপতিরা নিজেদের কায়েমি স্বার্থ ধরে রাখার জন্য সব সময় নিজেদের দল ভারী করার চেষ্টা করে। তারা ছলে বলে কৌশলে প্রয়োজনে দরিদ্র মানুষকে দান করে এবং জনসেবামূলক তৎপরতা চালিয়ে অপরকে কুফর ও শিরকের দিকে টানার চেষ্টা করে, কিন্তু তাদের উদ্দেশ্য অপবিত্র বলে আল্লাহতালা তাদের এই সৎকর্মসমূহ কবুল করবেন না। উদাহরণস্বরূপ, কেউ যদি শুধুমাত্র সুনাম অর্জনের লক্ষ্যে হাসপাতাল প্রতিষ্ঠা করে, মানুষকে সেবা প্রদান করে, তাতে অসুস্থ মানুষ উপকৃত হলেও হাসপাতাল প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবে না।
পক্ষান্তরে যারা সত্য উপলব্ধি করে, তার প্রতি ঈমান আনে এবং সত্য আনয়নকারী রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন করে, এই আয়াতে তাদের সৎকর্মগুলো আল্লাহ কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নিজের অনুগ্রহে এসব মানুষের গোনা ক্ষমা করে দেন এবং তাদের জীবনের কাজগুলো সংশোধন ও সহজ করে দেন। পরের আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, হক ও বাতিলের পার্থক্যের ভিত্তিতে কুফর ও ইমানের পার্থক্য নির্ধারিত হয়। একদল সত্য উপলব্ধি করে তা অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু অপর দল সত্যকে চেনার পরও তার আনুগত্য করে না, বরং তার বিরোধিতায় দাঁড়িয়ে যায়। পৃথিবীর সব মানুষ এই দুই দলের যে কোনো একটির অন্তর্গত, সত্য গ্রহণকারী অথবা সত্য বিদ্বেষী।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, ইসলামের শত্রুরা এই ধর্মের মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং ইসলাম দিন দিন আরো শক্তিশালী হয়। দুই, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান যথেষ্ট নয়, বরং যে রাসূলের মাধ্যমে আমাদের কাছে দ্বীনী শিক্ষা এসেছে তাঁর প্রতি ঈমান আনাও অপরিহার্য কর্তব্য। এছাড়া ঈমানের পাশাপাশি নেক আমল বা সৎ কাজও করতে হবে।
এবারে এই সুরার 4-6 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم
أطيب যখন তোমরা জিহাদের ময়দানে কাফিরদের মোকাবেলা করো, তখন তাদেরকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করার আগ পর্যন্ত তাদের ঘাড়ে আঘাত করতে থাকো। অবশেষে যখন তারা তোমাদের হাতে বন্দী হয়, তখন তাদেরকে মজবুতভাবে বাঁধো যাতে তারা পালাতে না পারে। তারপর হয় তাদের প্রতি অনুকম্পা করো ও তাদেরকে মুক্তি দাও, নয়তো মুক্তিপণ আদায় করো যতক্ষণ না যুদ্ধ তার ভার বা অস্ত্র নামিয়ে না ফেলে। এরূপে আল্লাহ নির্দেশ আর আল্লাহ ইচ্ছে করলে প্রাকৃতিক বিপর্যয় দিয়ে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি জিহাদের নির্দেশ এজন্য দিয়েছেন যে তিনি চান তোমাদের কিছুকে অন্যের দ্বারা পরীক্ষা করতে। আর যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ কখনো তাদের আমল সমূহ বিনষ্ট হতে দেন না, অচিরেই তিনি তাদেরকে সুউচ্চ মাকামের দিকে পথ নির্দেশ করবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন, আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পরিচয় তিনি তাদেরকে জানিয়েছিলেন।
আগের আয়াতের ব্যাখ্যায় কাফিরদের ছল, বল ও কৌশলের যে কথা বলা হয়েছিল তার একটি হচ্ছে মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ তাআলা এই আয়াতে সুস্পষ্ট ও কঠোরভাবে বলে দিচ্ছেন, জিহাদের ময়দানে তোমরা বর্জ্যমূর্তি ধারণ করো, বীর বিক্রমে যুদ্ধ করো ও শত্রুদের সম্পূর্ণরূপে পর্যদস্থ করো। তবে তাদের কেউ যদি আত্মসমর্পণ করে তবে তাকে হত্যা করো না, বরং তাকে বন্দী করে ফেলো। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হয় বন্দীদের প্রতি দয়া দেখিয়ে তাদেরকে কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দাও অথবা মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও। শত্রুর মোকাবেলায় তোমাদের এমন কৌশলী হতে হবে যাতে তারা সম্পূর্ণভাবে অক্ষম ও হীনবল হয়ে যায়। শত্রুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত এভাবে জিহাদ চালিয়ে যেতে হবে।
এই তিনায়েতে শিক্ষণীয় দিকগুলো হল, এক, যেসব কাফির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না তাদের সঙ্গে সদয় আচরণ করতে হবে, অন্যদিকে যারা যুদ্ধ ঘোষণা করবে তাদের প্রতি আচরণ হবে বজ্র কঠিন। দুই, জিহাদের ময়দানে শত্রুর প্রতি বিন্দুমাত্র অনুকম্পা প্রদর্শন করা যাবে না, কিন্তু যুদ্ধ শেষে বন্দীদের হত্যা করা নিষেধ। তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করার আহ্বান জানাল ইরান। পরমাণু কর্মসূচি সম্পর্কে মত প্রকাশের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল তেহরান। বাংলাদেশের সরকারি অফিস আদালতের ভয়াবহ দুর্নীতির চিত্র তুলে ধরলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সময়সীমা বেঁধে দিলেন জগৎগুরু পরমহংস আচার্য। মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব বাতিলের আহ্বান। এবং আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে মার্কিন বাহিনীর কৌশলগত পরাজয়ের স্বীকারোক্তি দিলেন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।